أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه حجة الله وجميع الصالحين من عباد الله. أما بعد، ইসলামে গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে সর্বোত্তম হচ্ছে গিয়ে নামাজ, এবং নামাজের বিভিন্ন শর্তাবলী নিয়ে আমরা আলোচনা করছি, যার মধ্যে আমাদের নামাজ যে স্থানে পড়বে সেই স্থান বা মাকানে নামাজ গুজার, নামাজি মাকান স্থান আলোচনা করেছি, তারপর নামাজির পরিধান কিভাবে হতে হবে তার শর্তগুলো আমরা আলোচনা করেছি, যে মুবাহ হতে হবে, পাক পবিত্র হতে হবে। এ পর্যায়ে আমরা নামাজির পরিধান বিষয়ে কোন কোন সময় নামাজির লেবাস বা শরীর অপবিত্র থাকলে নামাজ হবে না, অথবা কোনো কোনো ক্ষেত্রে নাপাক বা অপবিত্র থাকা সত্ত্বেও সেই পরিধান বা সেই শরীর নিয়ে নামাজ পড়া বৈধ হবে এবং গ্রহণীয় হবে, সেটা আমরা আলাপ করব। যে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অপবিত্র বা নাপাক শরীরে বা নাপাক লেবাসে নামাজ পড়ে, তাহলে তার নামাজ বাতিল বলে গণ্য হবে। অথবা কোনো ব্যক্তি এত সময় ছিল, তার সুযোগ ছিল, সে ইসলামিক বিধান জানতে পারত, কিন্তু সে জানেনি, তার না জানার কারণে সে অপবিত্র এবং নাজেস বা নাপাক শরীর বা লেবাস নিয়ে নামাজ পড়েছে, যেহেতু তার সুযোগ ছিল তাই তার নামাজ বাতিল বলে গণ্য হবে। অথবা সে আহকাম এবং বিধান জানে এবং শরীর নাজেস, কাপড় নাজেস সেটাও জানে, কিন্তু সে ভুলে গিয়েছিল যে তার শরীর নাজেস বা নাপাক। সে জানতো তার শরীর নাজেস বা নাপাক, কিন্তু নামাজ পড়ার মুহূর্তে সে ভুলে গিয়েছিল, এমন অবস্থায়ও তার নামাজ বাতিল বলে গণ্য হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন সময় আছে যে সময়গুলোতে নাজেস শরীর বা নাজেস কাপড়, মানে অপবিত্র কাপড় অথবা শরীর সাথে নামাজ পড়লে নামাজ সঠিক হবে। সেই সময়গুলো হচ্ছে, যদি কোনো ব্যক্তি জানে না যে তার শরীর অথবা তার লেবাস অপবিত্র, অর্থাৎ নাজাসাত লেগে রয়েছে, সে বুঝতে পারেনি, কিন্তু নামাজের পরে গিয়ে সে জানতে পারলো যে আমি যে নামাজ পড়েছি সে নামাজটা নাজেস কাপড়ে অথবা নাজেস শরীরে, অর্থাৎ অপবিত্র শরীরে, নাপাক শরীরে বা নাপাক পরিধানে কাপড়ে সে নামাজ পড়েছে, যদি নামাজের পরে সেটা জানতে পারে, যেহেতু সে জানতো না, তাই তার এমন অবস্থায় তার নামাজ সঠিক হবে। এবং যদি এমন অবস্থা হয় যে তার শরীর নাজেস ছিল, কিন্তু সে নাজেসটা কোনো ক্ষত বা আহত হওয়ার কারণে তার শরীর নাজেস ছিল, যার কারণে সে পানি দিয়ে ধোয়া সম্ভব নয় বা তার কাপড় পাল্টানো সম্ভব নয়, অনেক সময় হয় যে এমন কাপড় পরেছিল তার শরীর ক্ষত হয়েছে, যার কারণে সে ক্ষতর কারণে হয়তো কাপড় নামাতে কষ্ট হতে পারে, এমন অবস্থায় সে বাধ্য হয়ে সে কাপড়ে নামাজ পড়তে পারবে এবং তার নামাজ সঠিক বলে গণ্য হবে। যদি কোনো ব্যক্তির জানে যে তার শরীরে বা কাপড়ে রক্ত লেগে গিয়েছে এবং রক্তের পরিমাণ যদি 1 দেড়হামের চেয়ে কম হয়, অর্থাৎ প্রায় 23 মিলিমিটারের পরিমাণ রক্ত যদি হয়, এর চেয়ে কম হয়, তাহলে সেই রক্ত যদি শরীরে থাকে অথবা তার কাপড়ে লাগানো থাকে, এমন অবস্থায় সেটা কখনোই পাক নয়, কিন্তু ইসলাম সেখানে অনুমতি দিয়েছে যাতে অল্প রক্ত থাকা সত্ত্বেও তার নামাজ সঠিক বলে গণ্য হবে এবং তার নামাজ সঠিক হবে। যদি কোনো কারণে বাধ্য হয় যে নাপাক শরীরে বা নাপাক লেবাসে নামাজ তাকে পড়তে হবে, অর্থাৎ অবস্থা এরকম দাঁড়ায় যে উদাহরণস্বরূপ যে পবিত্র করার জন্য তার যথেষ্ট পানি নেই অথবা অন্য কোনো কারণে সে শরীরের কাপড় নামাতে সক্ষম নয়, মানে সে বাধ্য হয়ে যদি সেই কাপড়েই বা সেই শরীরেই তাকে নামাজ পড়তে হয়, তাহলে এমন অবস্থায় সে সেই নাজেস শরীরে নাপাক শরীরেই বা নাপাক কাপড়েই সে নামাজ পড়বে এবং তার নামাজ সঠিক বলে গণ্য হবে। এ মুহূর্তে আমরা সেই নামাজ গুজার বা নামাজির কাপড় সম্পর্কে, পরিধান সম্পর্কে এবং শরীর সম্পর্কে কিছু বিধান যা আমরা এখানে আলোচনা করব। যেমন যদি ছোটোখাটো কোনো লেবাস পরিধান থাকে, উদাহরণস্বরূপ যে মোজা অথবা হাতে গ্লাভস যদি নাজেস থাকে, অথবা এমন কোনো রুমাল যেটা নাজেস হওয়ার কারণে তার সাথে ছিল কিন্তু সেটা পকেটে রয়েছে এমন অবস্থায়ও, অথবা এমন কোনো প্রাণীর গোশত কিংবা চামড়া দিয়ে তৈরি ছিল যা হারাম গোশত, অথবা এমন প্রাণী মৃতদেহ থেকে যেটাতে রূহ ছিল, জীবন ছিল, এমন অংশ দিয়ে যদি বানানো হয় কিন্তু যদি সেটা হাতে গ্লাভস, মোজা অথবা রুমাল জাতীয় কোনো জিনিস থাকে যেটাকে পরিধান বলে গণ্য হয় না, গায়ের শরীরের জামা কাপড় বলে যেটাকে হিসেব করা হয় না, এসব এরকম জিনিসপত্র যদি নাজেস থাকে তাহলে নামাজ সঠিক হবে, নামাজে কোনো ক্ষতি করবে না। কিন্তু লেবাস এবং শরীর আমরা বলেছি যে নাজেস থাকলে, অপবিত্র থাকলে নামাজ সঠিক হবে না, সে লেবাসের ক্ষেত্রেই কিছু কিছু কথা রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসে বর্ণনা করা হয়েছে। যেমন সাদা কাপড় পরে, গায়ে আবা ঢেলে, যেমন আরবরা পরে বা সাধারণত মাওলানারা পরে, রুহানিরা পরে, এই আবা শুধুমাত্র মাওলানাদের জন্য নয়, সাধারণ ব্যক্তিও যদি গায়ে এরকম আবা ঢেলে নামাজ পড়ে, অথবা পাক পবিত্র জামা বা সুগন্ধি মাখা জামার সাথে যদি নামাজ পড়ে, তাহলে এমন অবস্থায় নামাজ এইসব সাথে নামাজ পড়া মুস্তাহাব, উত্তম এবং সওয়াব রয়েছে। অর্থাৎ সাদা জামা অথবা আবা গায়ে দিয়ে অথবা সুগন্ধির সাথে পাক পবিত্র পরিষ্কার জামার সাথে নামাজ পড়া সওয়াবের কাজ এবং মুস্তাহাবের কাজ, সুন্নতে রাসুল বলে গণনা করা হয়েছে। তার সাথে সাথে যদি হাতে আংটি থাকে এবং সে আংটির পাথর যদি আকিকের পাথর হয়, তাহলে সে আকিকের পাথর আলা আংটি হাতে রেখে নামাজ পড়াও সুন্নতে রাসুল এবং মুস্তাহাব, যার জন্য সওয়াব বর্ণনা করা হয়েছে। তাই আমাদের চেষ্টা করা উচিত পরিষ্কার পরিচ্ছন্ন সাদা জামা যদি সম্ভব হয়, যদিও আমাদের সমাজে আবার ব্যবহার নেই বললেই চলে সাধারণ মানুষের জন্য, তারপরে পরেও আবার হাতে আংটি যদি থাকে দিয়ে তারপর নামাজ পড়া উত্তম এবং সওয়াবের কাজ। এবং যেরকম বলেছি সাদা জামা পরে নামাজ পড়া মুস্তাহাব এবং সুন্নত, ঠিক সেভাবে কালো জামা যেহেতু দুঃখের প্রভাব ফেলে এবং প্রমাণ দুঃখের প্রমাণ করে, কালো জামা পরে অথবা অপরিষ্কার জামা, হয়তো পবিত্র ময়লা জামা, ময়লা লাগানো রয়েছে এইরকম জামা, অথবা খুব টাইট জামা, সাধারণত আজকাল আমরা আমাদের সমাজে দেখি ছেলে হোক মেয়ে হোক টাইট জামা, জিন্সের জামা বা এমন ইন করে পরে, খুব টাইট, উঠতে বসতে কষ্ট হয়, এমন জামা পরে, অথবা এমন কাপড়, শার্ট, প্যান্ট বা গায়ের জামা যাই হোক না কেন, এমন জামা কাপড় যেটাতে কোনো প্রাণীর ছবি আঁকানো থাকে, এরূপ জামা পরে নামাজ পড়া মাকরু, অর্থাৎ না পড়া উত্তম। তাই আমাদের এসব জিনিস খুব খেয়াল করতে হবে, যাতে আমরা কালো জামা, অপরিষ্কার নোংরা জামা, টাইট জামা কাপড়, অথবা এমন জামা কাপড় যেখানে কোনো প্রাণী জীবনদার, কোনো প্রাণীর হোক, মানুষ বা জীবজন্তু, তার ছবি আঁকানো যাতে না হয়, এরকম জামা কাপড় পরে যাতে আমরা নামাজ না পড়ি সেই চেষ্টা করব। জামা কাপড়ের আলোচনা শেষ। এ মুহূর্তে একটা মোট কথা, মধ্য কথা যেটাকে বলে, মধ্য কথা একটা বলবো, যে শরীর এবং জামা কাপড় যে পরিষ্কার পরিচ্ছন্ন বলেছি, এটা নামাজ সঠিক হওয়ার জন্য শর্ত স্বরূপ। অর্থাৎ যে কোনো নামাজেই জামা এবং কাপড় পরিষ্কারের সাথে সাথে পবিত্র থাকতে হবে, পাক পবিত্র থাকতে হবে, এবং এটা হচ্ছে গিয়ে নামাজ সঠিক হওয়ার শর্ত স্বরূপ, যে কোনো নামাজই হোক না কেন। শুধুমাত্র মৃতদেহ নামাজ, অর্থাৎ নামাজে মাইয়্যিত ছাড়া, নামাজে মাইয়্যিতে যদি জামা কাপড় নাজেস থাকে, তাহলে সে নামাজ সঠিক হবে, কোনো অসুবিধা নেই। এ মুহূর্তে আমি নামাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, যেটা না হলেই হয় না, যেহেতু আমরা আল্লাহর জন্য ইবাদত করি, আল্লাহর মুখোমুখি হয়ে ইবাদত করি, তাই আল্লাহ যেহেতু সরাসরি আমাদের সামনে এসে দাঁড়িয়ে থাকেন না, তাই আমাদেরকে হুকুম করা হয়েছে যে আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফ, সেই দিকে মুখ করে নামাজ পড়ার জন্য, যেটাকে আমরা কিবলা বলি। তাই সে কিবলা সম্পর্কে কিছু কথাবার্তা, কিছু বিধান আমাদের, যা না জানলেই নয়, যা অবশ্যই জানতে হবে, এবং নামাজ সঠিক হওয়ার জন্যে যেটা শর্ত স্বরূপ। সর্বপ্রথম, যেহেতু কাবা ঘর বা কিবলা যেটাকে আমরা বলি, কাবা শরীফ, সে কিবলা মুসলমানদের কিবলা স্বরূপ, তাই নামাজ এবং মাইয়াত মৃতদেহ দাফন এবং পবিত্র প্রাণীকে যখন আমরা জবেহ করি, সে জবাই করার সময় তার চেহারা, মুখ, সেটা কিবলামুখী হতে হবে। তাহলে নামাজে, জানাজার দাফন ক্ষেত্রে এবং জবাইয়ের ক্ষেত্রে অবশ্যই কিবলামুখী হতে হবে, এটা শর্ত স্বরূপ। যদি কোনো ব্যক্তি আমাদের মতো, যেহেতু আমরা চোখে কিবলা দেখছি না, কাবা শরীফকে দেখছি না, আমরা অনেক দূরে রয়েছি বা কাবা ঘরের বাইরে রয়েছি, দেখা যায় না, কাবা শরীফ দেখা যাচ্ছে না, এমন অবস্থায় কী করব? যদি কাবা শরীফের মুখ দিয়ে ঘুরে কেউ নামাজ পড়ে এবং লোকে বলে যে হ্যাঁ, কাবা শরীফের দিকেই ঘুরে নামাজ পড়ছে, হয়তো অল্প একটু এদিক ওদিক হতে পারে, কারণ সঠিক মাপ হাজার হাজার কিলোমিটার দূরে, কেউ খুঁজে বের করা সম্ভব না, অল্প একটু এদিক ওদিক হলে কোনো অসুবিধা নেই। কিন্তু লোক যদি বলে যে হ্যাঁ, সে কাবা শরীফের দিকে, মক্কা শরীফের দিকে, কিবলার দিকে মুখ করে নামাজ পড়ছে, তাহলে তার নামাজ সঠিক বলে গণ্য হবে, এবং তাকে কিন্তু নামাজে যখন সে কিবলার দিকে দাঁড়াবে, যে কোনো ব্যক্তি, তার মুখমণ্ডল এবং শরীর কিবলার দিকে থাকতে হবে, তার হাঁটু বা পায়ের নোক, যেটা সেজদার সময় মাটিতে লাগানোর শর্ত রয়েছে, সেটা হয়তো কিবলার দিকে না থাকলেও চলবে, কিন্তু যেহেতু এ বিষয়টা অন্যান্য মুজতাহিদদের নিকট মতপার্থক্য রয়েছে, তাই অনেকে বলেছেন যে হাঁটু, কেউ কেউ বলেছেন পায়ের নোকও কিবলামুখী থাকা মুস্তাহাব, অনেকে বলেছেন না, ওটাও থাকতে হবে। যাই হোক, মধ্য কথা হচ্ছে গিয়ে যে নামাজের সময় এমন অবস্থায় দাঁড়াবে যাতে তার মুখ তার সে কেবলার মুখোমুখি হবে, একজন কেউ দেখলে যাতে তাকে বলতে পারে যে হ্যাঁ সে কেবলার মুখোমুখি। কিন্তু কথা হচ্ছে যে কেবলার মুখোমুখি দাঁড়াবে, সে কেবলার মুখোমুখি দাঁড়ালে কিভাবে নির্ধারণ করবে যে হ্যাঁ সে কেবলার মুখোমুখি আছে, কেবলা চেনবে কিভাবে? প্রথমত হয়তো সে নিজেই দেখেছে কেবলাকে, কাবা শরীফেই সে রয়েছে, কেবলার সামনে দাঁড়িয়ে আছে, হয় নিজে ইয়াকিন করবে, বিশ্বাস করবে যে কেবলা এদিকেই রয়েছে, তাহলে সে কেবলা নির্ধারণ করতে পারবে। অথবা দুইজন ন্যায়পরায়ণ ব্যক্তি তাকে সাক্ষ্য দেবে যে হ্যাঁ কেবলা এদিকেই রয়েছে বা কোন দিকে রয়েছে। অথবা কোনো একজন ব্যক্তি হয়তো ন্যায়পরায়ণ নয়, অমুসলিমও হতে পারে, কিন্তু সে আকাশ সীমার নক্ষত্র বিশেষজ্ঞ, সে হিসাব করে গণনা করে সে বলতে পারে যে হ্যাঁ কেবলা কোন দিকে, যাকে বলা হয় সেতারে সেনাস, অথবা নক্ষত্র বিশেষজ্ঞ, সে নক্ষত্র দেখে বলতে পারে যে কেবলা কোন দিকে রয়েছে। যদি তার কথার উপর বিশ্বাস স্থাপন করা যায়, ইয়াকিন করা যায়, তাহলে তার কথা মতো নির্ধারণ করতে হবে। অবশ্য আরেক পন্থাও রয়েছে, বছরে দুটো সময় সূর্য ঠিক কেবলার অর্থাৎ কাবা শরীফের ঠিক উপরে এসে জওয়ালের সময়, দুপুরের জোহরের নামাজের সময় ঠিক কেবলার উপরে গিয়ে দাঁড়ায় সোজাসুজি। সম্ভবত যদি আমি মিস্টেক না করে থাকি, সম্ভবত সেটা 27শে মে এবং 15 জুলাই, হয়তো 14 বা 16 হতে পারে, 27শে জায়গায় 28 বা 26 হতে পারে, যাই হোক ঠিক এই জুলাইয়ের শেষের দিকে, মের শেষের দিকে এবং জুলাইয়ের মাঝামাঝি দিকে বছরে দুবার সূর্য কাবা শরীফের ঠিক মাথার উপর গিয়ে দাঁড়ায়, কাবা শরীফের উপরে দুপুর নামাজের সময়। যদি সেই সময় পৃথিবীর যে কোনা থেকেই সূর্যের দিকে যদি ঘুরে নামাজ পড়ে, সূর্যের দিকে ঘুরলেই সেটা হবে কেবলামুখী। এবং এভাবে মানুষ বছরে দুবার কেবলা নির্ধারণ করতে সক্ষম। আর সেই সময় যদি শাখেস বা একটি কাঠি, যেটা বলেছিলাম যে জোহরের সময় নির্ধারণ করা, সেই কাঠি যখন ক্ষুদ্রতম ছায়া থেকে একটু বাড়তে শুরু করে, যেদিকে বাড়ে সেদিক থেকে কাঠির দিকে আসলে যে দিকটা পড়ে সেটা হচ্ছে গিয়ে কেবলার দিক নির্ধারণ করার সোজা পদ্ধতি। তাই আমরা কেবলা নির্ধারণ করে সেদিকেই নামাজ পড়ব ইনশাআল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।